আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যবসা সম্পর্কিত ১৩টি প্রশ্নোত্তর। এই পুস্তিকাটি আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলিয়ার নিকট জিজ্ঞাসিত প্রশ্নসমূহ ও তার উত্তর সম্বলিত। এই বিষয়বলির মধ্যে কিছুটা পরিবর্তন করা হয়েছে। খলিফায়ে আত্তারের দোয়া। হে মোস্তফার প্রতিপালক, যে এই পুস্তিকা ব্যবসা সম্পর্কিত ১৩টি প্রশ্নোত্তর পড়ে বা শুনে নিবে তাকে সারি বিধান অনুযায়ী ব্যবসা করার সামর্থ্য দান করুন এবং তাকে ও তার পিতামাতাকে বিনা হিসাবে ক্ষমা করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কঠিন বিপদের সম্মুখীন হয় তার উচিত আমার উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করা, কেননা আমার উপর দরুদ শরীফ পাঠ করার দ্বারা বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন, যখন আমরা বিক্রেতার কাছ থেকে কোনো প্যাকেটযুক্ত জিনিসপত্র ক্রয় করি তখন তা খুলতে অনেক সময় দেখি নষ্ট হয়ে গিয়েছে, অতঃপর যখন আমরা তা ফেরত দিতে যাই তখন বিক্রেতা পরিবর্তন করতে চায় না, এমত অবস্থায় আমাদের করণীয় কি? উত্তর, এমত অবস্থায় উত্তম হচ্ছে যে দোকানেই তা চেক করে নেয়া। যদি ঘরে গিয়ে চেক করার পর ফেরত নিয়ে আসে তবে বিক্রেতা মানবে না, যদিও ক্রেতা শপথ করে যে আমি এর মধ্যে কিছু করিনি, ঘরে গিয়ে খুলতেই দেখতে পেলাম এটা নষ্ট, তখন এটা নিয়ে ঝগড়া হবে। ক্রেতার উচিত বিক্রেতার নিকট জিজ্ঞাসা করা যে আমি প্যাকেট ছিঁড়ে দেখব, যদি ভালো থাকে তবে নিব, অন্যথায় নিব না। এখন যদি সে অনুমতি দেয় তাহলে প্যাকেট ছিঁড়বে, না হয় অনুমতি ব্যতীত ছিঁড়লে তখন ঝগড়া হবে। আর ব্যবসায় এ ধরনের পন্থা অবলম্বন করা জায়েজ নেই যে যার কারণে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে। বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, লিখে দেয়া কেমন? এ ব্যাপারে মাদানী মুজাকারায় অংশগ্রহণকারী মুফতি সাহেব বলেন, যদি পণ্যে দোষ ত্রুটি থাকে তবে ক্রেতা দোকানে তা খুলে না দেখলেও বিক্রেতাকে অবশ্যই ফেরত দিতে হবে। এরকম অনেক জিনিস রয়েছে যা দোকানে খোলা যায় না, যেমন গিফট প্যাকেটের জিনিস যা দোকানে খোলা সম্ভব না, আর তা ঘরে নিয়ে গিয়ে খুলতে হবে। যদি দোকানে খোলা হয় তবে সামলানো কঠিন হয়ে যাবে। সাধারণত মানসম্মত জায়গার জিনিস খুব কম নষ্ট হয়, আর যেখানে এমন হয় সেখানে অনেক দোকানদার এটা লিখে লাগিয়ে দেয় যে বিক্রিত মাল ফেরত নেওয়া হবে, অথচ এরকম কোন নিয়ম বা নীতি নেই। বরং যেই জিনিস নষ্ট হবে তা দোকানদারকে পরিবর্তন করে দিতে হবে। যদি দোকানদার ফেরত দিতে না চায় তবে নিজের পক্ষ থেকে এই নির্দেশনা প্রকাশ পূর্বক ক্রেতাকে বলে দিতে হবে যে এই জিনিস যেভাবে রয়েছে তা এখনই দেখে নাও, পরবর্তীতে ফেরত নেওয়া যাবে না। কিন্তু যে লিখে লাগিয়ে দেয় বিক্রিত মাল ফেরত নেওয়া যাবে না, এটা শরীর দৃষ্টিকোণ থেকে সঠিক নয়। প্রশ্ন, আমি একটি দোকানে কাজ করি, কখনো কখনো আমাদের দোকানে ক্রেতাদের এত ভিড় থাকে যে আমি জামায়াতের সাথে নামাজ আদায় করতে পারি না, তবে এমত অবস্থায় জামাত ত্যাগ করা কেমন? উত্তর, যদি জামায়াতের সময় হয়ে যায় এবং জামায়াতের সাথে নামাজ আদায় করার ক্ষেত্রে ক্রেতাদের ভিড় ব্যতীত আর কোনো বাধা না থাকে তাহলে জামাত ত্যাগ করার জন্য এটা কোনো বৈধ অপারগতা নয়। ক্রেতাকে ছেড়ে জামায়াতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব। যদি কেউ ক্রেতার কারণে জামাত ছেড়ে দেয় তাহলে গুনাহগার হবে। ক্রেতাদের ছেড়ে জামায়াতের সাথে নামাজ আদায় করার মাধ্যমে যদি লোভ ও লালসা চলে না যায় তবে কিসের মাধ্যমে যাবে? মনে রাখবেন, এমন চাকরিও জায়েজ নেই যাতে জামাত সহকারে নামাজ আদায় করতে নিষেধ করে বা সেই চাকরি জামাত সহকারে নামাজ আদায় করার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। এতদা সত্ত্বেও কারো চাকরি যদি এমন জায়গা হয় যেখানে এমন কোন মসজিদ নেই যাতে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করতে পারবে, তবে এমত অবস্থায় যদি কেউ সময়ের মধ্যে মাকরু সময়ের পূর্বে নামাজ আদায় করে নেয় তাহলে কোনো গুনাহ নেই। প্রশ্ন, ব্যবসার প্রয়োজনে বা টাকা পয়সার নিরাপত্তার জন্য ব্যাংকে অ্যাকাউন্ট করা জায়েজ কিনা? উত্তর, কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেভিং অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে উলামায়ে কিরাম নিষেধ করেছেন, কেননা তাতে সুদ যুক্ত হয়। প্রশ্ন, যদি ব্যবসার মধ্যে বারবার ক্ষতি হয় তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে? উত্তর, লাভ লোকসান আল্লাহ পাকের ক্ষমতাধীন, অনেক সময় পরীক্ষাও হয় আর কখনো নিজের উদাসীনতাও হয়ে থাকে। সাধারণত মানুষ এটা মনে করে যে কেউ ষড়যন্ত্র বা জাদু করেছে, এমন লোক সবকিছুতেই জাদু জিন ও এর প্রভাবের মতো জিনিস বের করে আনে। এমনটা অবশ্যই নয়, কেননা সবাই তো অবসর হয়ে বসে নেই যে জাদু করতে থাকবে। যদি ব্যবসার মধ্যে লোকসান হতে থাকে তাহলে তার জন্য পরিশ্রম করো, আল্লাহ পাকের নিকট তওবা করো, তিলাওয়াত করো, নামাজ পড়ো, আল্লাহ পাকের দরবারে দোয়া করো এবং রিজিকে বরকত হয় এমন জিকির ও ওয়াজিফা পড়ো, ইনশাআল্লাহ রিজিক প্রশস্ত হবে, উন্নতি হবে এবং ব্যবসার ক্ষতি বন্ধ হয়ে যাবে। দাওয়াতে ইসলামের মাকতাবাতুল মদিনা পুস্তিকা পাখি ও অন্ধসাপ অধ্যয়ন করুন, তাতে রিজিকে বরকত সম্পর্কে ভালো ভালো ওয়াজিফা দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ আপনার ব্যবসা সমৃদ্ধ হবে। প্রশ্ন, কতিপয় ব্যবসায়ী লোকদের যদি এটা বলা হয় যে আপনার নিজেদের ব্যবসার ব্যাপারে শরীর দিক নির্দেশনা নিন বা দারুল ইফতার শরণাপন্ন হন, তখন তারা বলে আমরা না মিথ্যা বলি আর না কারো পয়সা খাই, সম্পূর্ণ জাকাতও আদায় করি, এজন্য আমাদের শরীর দিক নির্দেশনার প্রয়োজন নেই, এ ব্যাপারে আপনি কি বলেন? উত্তর, যদি আমি এটা বলি যে বর্তমানে 99.9% ব্যবসায়ী এমন যাদের ব্যবসার মাসআলা সম্পর্কে জানা নেই, হয়তো এটা অতিরিক্ত হবে না। শুধু এভাবে বলতে থাকে যে আমরা তো আল্লাহ আল্লাহ করছি, আমাদের অধিক লোভ লালসা নেই, বাচ্চাদের জন্য জীবন নির্বাহ করছি ব্যাস, অথচ হারাম টেনে টেনে নিজের অ্যাকাউন্টে পূর্ণ করছে আর তারা এ ব্যাপারে জানেও না। এটা মনে করে থাকে যে আমি তো কোনো মদের দোকান খুলিনি বা আমি তো কোনো ধরনের সুদের লেনদেন করছি না, অথচ কথায় কথায় মিথ্যা বলছে এবং ধোকা দিচ্ছে। এই বিষয়গুলিকে তারা গুরুত্ব সহকারে দেখে না, মনে করে ব্যবসা এমন চলে, এই জিনিসগুলো ব্যতীত ব্যবসা কিভাবে হবে, মিথ্যা না বললে তো জিনিস বিক্রি করতে পারবো না। আল্লাহর পানা, এটা শয়তানের বানানো মন মানসিকতা। যখন এই অবস্থা হবে তখন বরকত হবে কিভাবে, নামাজে মন কিভাবে বসবে, বিনয় নম্রতা কিভাবে আসবে, সহানুভূতি কিভাবে আসবে, গুনাহের প্রতি ঘৃণা কিভাবে সৃষ্টি হবে। যে সকল সম্মানিত ব্যবসায়ীরা শুনছেন তারা দারুল ইফতা আহলে সুন্নাহ থেকে নিজেদের ব্যবসা নিরীক্ষণ করান, এর জন্য সরাসরি সাক্ষাৎ করতে হবে বা যদি সাক্ষাৎ করা সম্ভব না হয় তাহলে ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করে নিন এবং নিজের ব্যবসা সম্পর্কে শরীর দিক নির্দেশনা নিন। এছাড়া নিজের বাচ্চাদেরকে হালাল খাবার খাওয়ানো অনেক কঠিন। আমি একেবারে সুস্পষ্ট ও সাধারণ কথা বলেছি, কারো ব্যবসার প্রতি কোনো নির্দেশনা দেইনি। সকলের মাসআলা শিখা উচিত, কর্মচারী হলে তবে চাকরির আর মহাজন হলে তবে কর্মচারী রাখার এবং মহাজন হওয়ার মাসআলা সমূহ শেখা ফরজ। যদি এটা বলা হয় যে দোস্ত আমরা এই চক্করে ফাঁসতে চাই না, তবে কিয়ামতের দিনও বলে দিবেন আমরা এই চক্করে ফাঁসতে চাই না, আল্লাহর পানা, এমন যেন না হয় যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যখন আমরা দুনিয়ায় এসেছি আর আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছি তো আল্লাহ ও রাসূলের বিধান মানতেই হবে, এছাড়া কোনো মুক্তি নেই। যতক্ষণ পর্যন্ত চেষ্টা করা হবে না ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। আল্লাহ পাক আমাদেরকে প্রচেষ্টাকারী বানিয়ে দিক। প্রশ্ন, কাপড়ে বিভিন্ন প্রকারের ডিজাইন তৈরি করার জন্য অবশিষ্ট কাট পিস ব্যবহার করা হয়, এটা কি ব্যবহারের অনুমতি রয়েছে? উত্তর, কাপড়ের ডিজাইন তৈরি করার জন্য বিভিন্ন প্রকারের যে রঙিন কাপড় লাগানো হয়, সুতরাং এটা স্পষ্ট যে তা কোনো থান থেকে কেটে নেওয়া হয়েছে, বরং থানের মধ্যে থেকে বেঁচে যাওয়া কাট পিস বা কাপড় সেলাই করার পর যে বিভিন্ন ধরনের কাট পিস অবশিষ্ট থাকে তা থেকে বানানো হয়, আর তা দর্জির জন্য বৈধ ও হালাল হয়ে থাকে। অনেক মানুষকে সাদা স্যুট ভালো লাগে না, তবে সে নিজের ইচ্ছা পূরণ করার জন্য এই কাপড় ব্যবহার করে থাকে। যাই হোক, যে কাপড় দ্বারা এই ডিজাইন তৈরি করা হয় তার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত এটা কনফার্ম হবে না যে এই কাপড় চুরির তবে তা লাগাতে পারবে। যদি কাট পিসের ব্যাপারে ধারণা করা হয় যে তা চুরিকৃত, তাহলে এই কাট পিস ব্যবসাও নাজায়েজ হয়ে যাবে, অথচ তেমনটা হয় না। আমি যদি দর্জি হতাম, তাহলে হয়তো এটাই করতাম যে নিজের নিকট একটি পলি রাখতাম এবং ক্রেতার কাপড়ের বের হওয়া সুতা বা যা কিছু অবশিষ্ট থাকতো তা সব পলির মধ্যে রাখতাম আর সুটের সাথে পলিও প্রদান করতাম, এমনকি সাথে ডাস্টবিনও রাখতাম। যদি তার পলি দেখে রাগ আসে তখন বলতো তা ডাস্টবিনে ফেলে দাও, এরপর চাইলে তো তা ব্যবহার করতে পারবে। এটা আমার চিন্তাধারা, জানি না তা রাখলে হবে কিনা, এতে ঝুঁকির সম্ভাবনাও বেশি, কেননা বান্দাদের শরীর মাসালা সম্পর্কে জানা নেই। নফসে আম্মারা, যে অন্যের অধিকার হরণ করতে সদা জাগ্রত থাকে, কাপড় থেকে যে কাট পিস অবশিষ্ট থাকে তা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা যায়। শৌখিন প্রকারের মানুষ তা দ্বারা বাবা স্যুট ইত্যাদি বানায়, অতঃপর এটা পরিষ্কার করার কাজেও আসে। জিনিস ফেলে দেওয়ার দিন চলে গেছে, এখন প্রতিটা জিনিস বিক্রি করা হয়। প্রথমে তো ছাপাখানা স্লিপ গুলো ফেলে দিত, অতঃপর গরিব লোকেরা তা ওখান থেকে উঠিয়ে নেয় এবং খাবার রান্না করার সময় কয়লা ইত্যাদি জ্বালানোর কাজে ব্যবহার করত। যাই হোক, আল্লাহ পাককে ভয়কারী কোনো দর্জি থাকলে তো নিজের নিকট পলি রেখে নিন এবং কাপড় থেকে বেঁচে যাওয়া প্রতিটি জিনিস তাতে জমা করিয়ে তা মালিককে দিয়ে দিন, আর আল্লাহ পাককে সন্তুষ্টি অর্জনের নিয়ত করুন, তাতে সুনামও হবে এবং মানুষের আস্থাও ফিরে আসবে। প্রত্যেক দর্জি কাপড় চুরি করে না, সমাজের মধ্যে একটা প্রথা হয়ে গিয়েছে যে চোর নয় সে দর্জি হতে পারে না। যে দর্জি কাপড় চুরি করার অভ্যাস থাকে, যদি আপনি তাকে সম্পূর্ণ পরিমাপের কাপড়ও দেন, তবু সে এর মধ্যে থেকে কাটিং করবে এবং কিছু না কিছু কাপড় বাঁচিয়ে দিবে। বাহারে শরীয়তে রয়েছে অর্ধ গোছা পর্যন্ত জামা পরিধান করা সুন্নত। এখন যে অর্ধ গোছা পর্যন্ত জামা পরিধান করে তার এই বিষয়ে অভিজ্ঞতা থাকবে যে সে দর্জিকে অর্ধ গোছা পর্যন্ত জামার মাপ দিবে, কিন্তু যে অর্ধ গোছা পর্যন্ত জামা তৈরি করতে দিয়ে পেয়েছে সেই ভাগ্যবান হবে। ক্রেতার বুঝে আসবে না, যখন ঝুঁকে গিয়ে দেখবে তখন জামা অর্ধ গোছা পর্যন্ত যাচ্ছে, আর যখন সোজা হয়ে দাঁড়াবে তখন কেউ একজন বলবে যে অর্ধ গোছা পর্যন্ত যায়নি। এভাবে এক বিগত প্রশস্ত হাতাকে বলা হয়, কিন্তু তাও কোথায়, কাটিং এর মধ্যে কাপড় কম দিয়ে থাকে। অবশ্য প্রত্যেক দর্জি এমনটি করে না, আমি সচরাচর কথা বলছি, যারা এমনটা করে তাদের আল্লাহ পাককে ভয় করা উচিত, কিন্তু সব দর্জি এমনটা করে না। মাশা আল্লাহ, দাওয়াত ইসলামী দিনী পরিবেশে অনেক দর্জি রয়েছে যাদের ব্যাপারে আমার সুধারণা যে তারা ভালোভাবে কাজ করে। প্রশ্ন, আপনি কোন আতর পছন্দ করেন? এমনকি আতরের বোতলের সাইজের বড় সমস্যা হয়ে থাকে, কখনো 3 গ্রামের শিশি পাওয়া যায়, কখনো 2.5 গ্রামের, আর কাস্টমার এসে 3 গ্রামের আতর চায়। সুতরাং ওই শিশি সমূহে আতরের পরিমাণ কত হতে পারে তার সঠিক জ্ঞান আমাদেরও নেই, তখন কাস্টমারকে এই কথা কিভাবে বোঝানো যায় বা সেটা সঠিক পরিমাপ কিভাবে বলবো, এই ব্যাপারে কোনো সমাধান জানিয়ে দিন। উত্তর, দুনিয়া পছন্দ করে আতর গোলাপকে, কিন্তু আমার নবীর ঘাম মোবারক পছন্দ। 3.5 মাসের শিশি বা 4 কোণ আকারের শিশি হয়, এটা আসলে কঠিন যে দোকানদার কিভাবে তা পুরো 3 মাসা বলে বিক্রি করবে। এর সমাধান এটাই যে কাস্টমারকে ওজনের কথা উল্লেখই করবে না, বরং বলবে যে এই শিশি এত এবং এই শিশি এত। যদি শিশিতে লেখা থাকে যে এটা 3 গ্রাম, তখন দোকানদার বলবে যে যদিও এটা লেখা আছে কিন্তু আমি তা পরিমাপ করে দেখিনি। যদিও এটা খুব কঠিন হবে যে সাধারণ মানুষের সাথে ডিল করা সহজ কাজ নয়। আমিও ব্যবসায়ী মানুষ, আমার জানা আছে মানুষ বিরক্ত করে, কিন্তু এসব করতে হবে, অন্যথায় 3 মাসা বলে কম ওজনের শিশি দিলে গুনাহগার হবে। প্রশ্ন, কনে বিবাহের সময় যে মোহরের টাকা পায় তা সে কিভাবে ব্যবহার করবে? একবার মাদানী চ্যানেলে শুনেছিলাম স্ত্রী স্বামীকে ব্যবসা করার জন্য সে টাকা দিতে পারবে। উত্তর, যে মোহর মহিলা পায় সে সেটার মালিক, যে কোনো জায়েজ পন্থায় তা ব্যবহার করতে পারবে। যদি স্বামীকে দিতে চায় তাহলে দিতে পারবে, আর যদি ফেরত নিতে না চায় তাহলে ক্ষমা করারও তার স্বাধীনতা রয়েছে। প্রশ্ন, 9 ও 10 মহরম ব্যবসা করাতে কি নিষেধ রয়েছে? এমনকি এই দিনগুলোর মধ্যে ঘরে চুলাও জ্বালাতে পারবে না? উত্তর, এই কথা দুটি ভুল। মহরমে চুলাও জ্বালাতে পারবে এবং ব্যবসাও করতে পারবে। প্রশ্ন, দাওয়াতে ইসলামী সুন্নতে পড়া ইজতিমায় খাদ্যে ভেজাল মিশানোর কঠিন শাস্তির পাশাপাশি এটা বড় গুনাহ এই ব্যাপারেও বয়ান করা হয়, কিন্তু যখন বান্দা ব্যবসা করে এবং সেটা লাভ দেখে তখন শাস্তির কথা ভুলে যায়, আর 2 পয়সা আয়ের জন্য ঘরে ব্যবহৃত জিনিস যেমন আটা, ডাল, চাউল ও ঘি ইত্যাদিতে অনেক সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিস মিশিয়ে বিক্রি করে। ভেজাল খাবার খেয়ে লোকদের স্বাস্থ্যে যে অবনতি হবে তাদের এই অনুভূতি নেই। অনেক বাচ্চা প্রতিবন্ধী ও অক্ষম হয়ে যাবে, কেউ চোখ ও কিডনি রোগে আক্রান্ত হয়ে যাবে। যে লোকেরা এসব সম্পদের ভালোবাসায় নিজের দুনিয়া ও আখিরাতকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে, এই গুনাহ থেকে বাঁচার জন্য তাদের মন মানসিকতা তৈরি হয় না। কেন? উত্তর, এটা একটি দীর্ঘ আলোচ্য বিষয়, আর এটি অনেক দুঃখজনক কথা যে প্রতিটি জিনিসের সাথে মেশানো হচ্ছে, পানির সাথে ভেজাল মেশানো হচ্ছে। এমন অবস্থায় মানুষ কি করতে পারে? এই বিষয়টি মাথায় রাখুন যে যদি বিক্রেতা ও ক্রেতা উভয়ে জানে যে এই জিনিসে ভেজাল মেশানো আর এতে এত ভেজাল মেশানো হয়েছে, এরপরও যদি ক্রেতা খুশি মনে ক্রয় করে তাহলে গুনাহ নেই। কিন্তু সাধারণত এমনটা হয় না। প্রত্যেক ব্যক্তি ভালো জিনিস খোঁজে আর ভালো জিনিস পেতে পছন্দ করে, কিন্তু পায় না। যদি আমরা হিসাব করি তাহলে প্রায় 99.99% জিনিসের মধ্যে ভেজাল মেশানো হচ্ছে। কোন কোন জিনিসের নাম উল্লেখ করব? শুনেছি দুধের পাত্রের মধ্যেও দুধের পরিবর্তে হোয়াইটনার লিকুইড ব্যবহার করে এবং লেখা থাকে যে এটা দুধ নয়। এরপর মানুষ চায়ের সাথে মিশিয়ে পান করছে বা তা দুধের মতো ব্যবহার করছে। যদি বাস্তবে কি পাত্রের মধ্যে দুধ না থাকে এবং তা লিখেও দেয়া হয়, তাহলে যা কিছু পাত্রে থাকবে তাই সঠিক লিখেছে, তাই এখন উৎপাদনকারী পাকড়াও থেকে বেঁচে যাবে। বর্তমানে প্রায় মরিচ মশলা ও দুধ ইত্যাদিতে ভেজাল মিশিয়ে থাকে, দুধে পানি মিশিয়ে থাকে, দুধের মধ্যে গাভী ও মহিষ এবং ছাগল 3টি দুধ মিক্স থাকে। কিন্তু পাকিস্তানের মধ্যে লোকজন গাভীর দুধ তেমন পছন্দ করে না। অথচ গাভীর ঘি ও দুধের মধ্যে শেফা হওয়ার ব্যাপারে আমি পড়েছিলাম। এরপরও আমাদের এখানের লোকজন গাভীর দুধ তেমন ব্যবহার করে না। বহির্বিশ্বে দুধের পাত্রের মধ্যে লেখা থাকে যে এটা গাভীর দুধ, আর মানুষ তা ব্যবহার করে থাকে। আর যদি দুধের মধ্যে গাভী, মহিষ ও ছাগল তিনটি পশু দুধ মিক্স থাকে এবং ক্রেতার জানা থাকে তাহলে ঠিক আছে, আর যদি জানা না থাকে তাহলে তা এক প্রকারের ধোকা হবে। কেননা ক্রেতা তা মহিষের দুধ মনে করে নিচ্ছে। মহিষের দুধ ঘন হয়ে থাকে, এজন্য আমাদের এখানে অধিক পছন্দ করে। অনেক লোক আটা ইত্যাদি মিশিয়েও দুধ ঘন করে থাকে। আল্লাহ পাক এমন লোকদের হেদায়াত ও তওবার সামর্থ্য নসিব করুন। কালো মরিচের মধ্যে পেঁপের বীজ শুকিয়ে মিক্স করে দেয়া হয়, কেননা এটাও কালো রঙের হয়ে থাকে, এজন্য বোঝা যায় না। অনেক লোক হোটেলে ব্যবহৃত চা পাতা ও ছোলার খোসা রং করে চা পাতার সাথে মিক্স করে থাকে। মোট কথা এসব কাজই চলছে। গরম মশলার প্যাকেটের মধ্যেও না জানি কি মেশানো থাকে। যদি সম্ভব হয় তাহলে মশলার প্যাকেট ক্রয় করার পরিবর্তে বাজার থেকে খোলা মশলা নিন, যদিও তা বিশুদ্ধ না কিন্তু কিছুটা ভালো হবে। অবশ্য গরম মশলার প্যাকেট উৎপাদনকারীরা সবকিছু মিক্স করে, এটা অবশ্যই না। তারপর এটাও হয় যে যেমন ভেজাল মেশানো প্যাকেট 25 টাকায় পাওয়া যায়, অথচ আসল মশলার প্যাকেটে 50 টাকা খরচ আসবে, এখন তা কমপক্ষে 60 টাকা বিক্রি করতে হবে। এখন 25 টাকা খারাপ গরম মশলার প্যাকেটের বিপরীতে উন্নত মানে 60 টাকার মশলা কে নিবে? এই কারণে ভালো মানের জিনিস বিক্রেতার ব্যাপারে মানুষ বলে যে যদিও সে লক্ষবার শপথ করে বিশ্বাস করাতে চায়, তারপর মানুষ ফিরে আসে কিন্তু কেউ তাকে বিশ্বাস করবে না। হালাল পন্থায় জীবিকা উপার্জন করা উচিত। কেউ যদি এটা বলে যে বাজারে ব্যবসা করার জন্য ভেজাল মেশানো পণ্য বিক্রি করতে বাধ্য, তার উচিত সে যেন এমন কাজই না করে যাতে ভেজাল মেশানো হয় এবং ধোকা দেয়া হয়। হালাল জীবিকা নির্বাহ করার জন্য আরো অনেক পন্থা রয়েছে, তা অবলম্বন করে হালাল জীবিকা উপার্জন করুন। সাধারণত মানুষ উন্নত মানের খাবার খেতে চায়, অতঃপর নিজেরা এই আকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্য হারামের মাধ্যমে জীবিকা নির্বাহের গুণায় লিপ্ত হয়ে যায়। যাই হোক, যে সকল লোক ভেজাল মেশানো থেকে বিরত থাকে না তাদের উচিত যে তারা যেন ব্যায়াম করা শুরু করে দেয়, যাতে শাস্তি সহ্য করতে পারে। আঘাত করার জন্য এই বাক্যটি বলেছি, অন্যথায় দুনিয়াতে না এমন কোন এক্সারসাইজ আছে আর না এমন কোন কেমিক্যাল আছে যার দ্বারা বান্দা জাহান্নামের শাস্তি সহ্য করতে পারে বা সেটা থেকে বাঁচতে পারে। তবে যদি কেউ বলে আমি জাহান্নামের শাস্তি সহ্য করে নিব, এরকম যে বলবে সে কাফের হয়ে যাবে, কেননা সে আল্লাহ পাকের শাস্তিকে হালকা মনে করেছে। মনে রাখবে, জাহান্নামের আগুন আল্লাহ পাকের রহমতের পানি ও সত্যিকারের তওবা দ্বারাই নিভে থাকে। আল্লাহ পাকের ভয়ে প্রবাহিত অশ্রুই আল্লাহর শাস্তি থেকে বাঁচাবে, না হয় নিজের বুদ্ধি ও সতর্কতা সবকিছু থেকে যাবে এবং এসব থেকে কোনো কিছু সাথে যাবে না। আল্লাহ পাক আমাদেরকে অল্প জীবিকায় সন্তুষ্টতা দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ধোকা ও ভেজাল মেশানোর মাধ্যমে অর্জিত সম্পদ হাত থেকে চলে যায়। এ প্রসঙ্গে নিগ্রানেশ্বরা বলেন, ভেজাল ও ধোকার মাধ্যমে অর্জিত সম্পদ চলেও যায়। প্রসিদ্ধ ঘটনা, এক ব্যক্তি দুধের সাথে পানি মেশাত। একদিন বন্যা হলো এবং বন্যার পানি তার সমস্ত পশু ভাসিয়ে নিয়ে গেল। কেউ একজন ওই ব্যক্তিকে বলল, ওইগুলো ওই পানি যা তুমি দুধের সাথে মেশাতে, আজ ওই পানি বন্যা হয়ে আসলো আর তোমার সমস্ত সম্পদ নিয়ে গেল। যে টাকা ভুল পথ দিয়ে আসে তা ভুল পথ দিয়ে ডাকাত ইত্যাদির নিকট চলে যায়। ব্যবসায় প্রতারকদের জন্য কঠিন প্রতিশ্রুতি রয়েছে, যেমনি ভাবে হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি ত্রুটিযুক্ত জিনিস বিক্রি করে এবং তাতে ক্রেতাদেরকে সতর্ক করে না, তো এই সকল লোক আল্লাহ পাকের অসন্তুষ্টিতে থাকবে আর ফেরেশতারা তার উপর অভিশাপ দিতে থাকে। অপর হাদিসে পাকে রয়েছে, সকল জীবিকা অর্জনকারীদের মধ্যে অধিক পবিত্র ওই ব্যবসায়ীর জীবিকা যে কথা বললে তো মিথ্যা বলে না, যখন তার নিকট আমানত রাখা হয় তখন খিয়ানত করে না, যখন ওয়াদা করে তখন তা খেলাফ করে না, যখন কোনো জিনিস ক্রয় করে তখন সেটা তিরস্কার অর্থাৎ মন্দতা খোঁজে না, যখন নিজের কোনো জিনিস বিক্রি করে তখন তার অতিরিক্ত প্রশংসা করে না, যখন কেউ তার নিকট আসে তখন দেওয়ার ক্ষেত্রে অলসতা করে না, আর যখন সে কারো কাছে যায় তখন কঠোরতা প্রদর্শন করে না। আল্লাহ পাক আমাদেরকে হালাল জীবিকা উপার্জন করার সামর্থ্য দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন, এক ইসলামী ভাইয়ের মহিষের ব্যবসা রয়েছে। তার অন্তরের মধ্যে কেউ এই প্ররোচনার বীজ বপন করেছে যে যখনই আপনি আপনার ব্যবসা বৃদ্ধি করবেন আপনার উপর জাদু করা হবে আর আপনার কিছু না কিছু ক্ষতি হবে, এমত অবস্থায় বান্দা কি করবে এবং এই বিশ্বাস কিভাবে দূর হবে? উত্তর, এমন ব্যক্তির উচিত যে সে আল্লাহ পাকের উপর ভরসা করবে, আল্লাহ পাক যা চাইবে তাই হবে। যদি ওই ব্যক্তি কারো মরিদ হয় তাহলে নিজের প্রিয় মুর্শিদের সাজদা থেকে নিয়মিত ওজিফাগুলো পাঠ করবে এবং তাবিজ ব্যবহার করবে, ইনশাআল্লাহ অনেক উপকার লাভ করবে প্রভাব ইত্যাদিও চলে যাবে। প্রশ্ন, অনেক লোক নিজের কাপড় ধোপার নিকট দেওয়ার পর ভুলে যায় এবং দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়, এমত অবস্থায় ধোপার কি করা উচিত? উত্তর, ধোপার উচিত যে সে নিজের গ্রাহকের মোবাইল নাম্বার ও তার ঠিকানা নিয়ে নেয়া, অতঃপর গ্রাহক না আসলে ওই ঠিকানা বরাবর নিজের কাছের লোক দিয়ে কাপড় পাঠিয়ে দেয়া। কিছু এলাকা এমনও রয়েছে যেখানে ধোপা স্বয়ং নিজে ঘর থেকে কাপড় নিয়ে যায় এবং ধোয়ার পর নিজে এসে দিয়ে যায়। এতে কোনো গ্রাহকের ভুলে যাওয়ার অভিযোগ তৈরি হয় না। এটাই লন্ড্রির কাজ এবং এতে কাজ করার লোকও আশেপাশেরই হয়ে থাকে। যাই হোক, কোনো গ্রাহক যদি নিজের কাপড়ের কথা ভুলেও যায়, তবে তার ঘরের মধ্যে কেউ কাপড় পৌঁছিয়ে দিবে, এটা কোনো বড় সমস্যা না। তবে যদি ধোপা অলসতা করে তখন সেটি ভিন্ন কথা, কিন্তু ধোপার অলসতা করা উচিত না। গ্রাহকের কাপড়ের কথা ভুলে যাওয়ার কারণে তার সম্পদ গণিমত হয়ে যাবে না যে তা সে লুণ্ঠন করে নিবে, তা নিজের নিকট সংরক্ষণ করে রাখতে হবে। সাধারণত লন্ড্রিতে সীমিত সংখ্যক গ্রাহক থাকে, প্রতিদিন নতুন গ্রাহক আসে না। কাগজে নাম লিখে দরজায় লাগিয়ে রাখুন, যাতে কেউ যদি নিজের কোনো কাপড় দেওয়ার পর ভুলেও যায়, তবে কাগজ দেখে তার কথা স্মরণে এসে যাবে। প্রশ্ন, পানির ব্যবসা করা জায়েজ কিনা? উত্তর, জায়েজ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।